হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
হ্যালো ওয়াশিংটন আজ উপস্থাপন করছেন শেগফতানা স্টিন কুইন।
শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশে শিশুদের সংক্রামক রোগের সমস্যা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন যারা সংক্রামক রোগ বিষয় বিশেষজ্ঞ। ডক্টর আয়েশা রহমান একজন চিকিৎসক, তিনি নিউ ইয়র্কে কিংস ব্রুক জুইশ হসপিটাল এবং ব্রুকডেল হসপিটালে শিশু ও বয়স্কদের সংক্রামক রোগ বিষয় অ্যাটেন্ডিং বা কনসালটেন্ট। ডক্টর আয়েশা রহমান, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ মিস কুইন, আমি নিজেকে খুবই গৌরবিত মনে করছি। আশা করি আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারব।
ধন্যবাদ। ডক্টর অমল মিত্র মিসিসিপি রাজ্যের সাদার্ন মিসিসিপি ইউনিভার্সিটিতে কমিউনিটি হেলথ সায়েন্সেস বিভাগে প্রফেসর। ডক্টর মিত্র একজন ফুলবাইট স্কলার, তিনি এবছর ফুলবাইট স্কলার প্রোগ্রাম গ্র্যান্ট পেয়েছেন বাংলাদেশে গিয়ে লেড পয়জনিং অর্থাৎ সীসা থেকে বিষক্রিয় বিষয় গবেষণা করবেন তিনি। ডক্টর মিত্র, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমার শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি।
শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য আপনারা এই নম্বরে ফোন করুন 2026193062। আমি আবার বলছি 2026193062। এবারে শুরু করা যাক। অনেক শ্রোতা প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো বলুন।
হ্যাঁ, আমি মাহমুদ কিবরিয়া বলছি রকভিল মেরিল্যান্ড থেকে। আমার প্রশ্ন ছিল, আমি আমার ফ্যামিলিকে নিয়ে বাংলাদেশে যাচ্ছি, তো কি ধরনের ভ্যাকসিনেশন বা ইনোকুলেশন নিয়ে যাওয়া দরকার এখান থেকে যাওয়ার আগে? অনেকদিন পরে যাচ্ছি, আমার মেয়ের 7 বছর বয়স, এটা একটু জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে মাহমুদ কিবরিয়া বাংলাদেশে যাচ্ছেন, শিশুদের কি ধরনের ভ্যাকসিনেশন বা ইনোকুলেশনের প্রয়োজন সে সম্পর্কে তিনি জানতে চাইছেন। ডক্টর আয়েশা রহমান, আপনি কিছু বলবেন?
আসলে খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটি, আর আমরা যদিও ভুলে যাই কিন্তু আমাদের খুবই মনে রাখা উচিত যে যদিও আমরা বাংলাদেশি সিটিজেন কিন্তু যেহেতু আমরা দেশে থেকে দূরে আছি, আমাদের অবশ্যই ভ্যাকসিনেশনের ব্যাপারে এবং কিছু কিছু ওষুধ যেটা নট ভ্যাকসিনেশন যেমন ম্যালেরিয়ার ওষুধ, সে ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি যেহেতু আমাদের সময় খুব অল্প। ভ্যাকসিনেশনের মধ্যে হেপাটাইটিস ভ্যাকসিন, হেপাটাইটিস এ অ্যান্ড বি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি এটা শুধু কি ভ্যাকসিনটা দিতে হবে সেটা জানতে চাচ্ছেন, না কেমন ভাবে কতদিন আগে কিংবা কতদিন পর পর্যন্ত দিতে হবে সেটাও জানতে চাচ্ছেন?
আমার মনে হয় শ্রোতা জানতে চাইছিলেন যে কোন কোন ভ্যাকসিনেশন তার প্রয়োজন হবে বাচ্চাদের জন্য।
হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপরে টাইফয়েড ভ্যাকসিন, এটাও খুবই ইম্পর্টেন্ট, ইটস রেকমেন্ডেড ফর অল ট্রাভেলার্স। তারপরে ধরেন আমরা যেটা বলি রেবিজ ভ্যাকসিনটা, উনি যদি মনে করেন যে তিনি আউটডোর অ্যাক্টিভিটিস বিশেষ করে অ্যানিমেলদের সাথে উনাকে ডিল করতে হবে, তাহলে আর যদি তা না হয় তাহলে দরকার নেই। আর মাম্পস, মিজলস আর রুবেলা, এই ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট যেহেতু উনি শিশুদের কথা বলছেন। বলা হয় যে যারা 1956 এর পর জন্মেছে তাদেরকে দুইটা ডোজ নিতে হবে, তো সুতরাং আমরা ধরে নিচ্ছি যে তাদের বাচ্চাদের অবশ্যই দরকার। টেটানাস আর ডিপথেরিয়া ভ্যাকসিনটা খুবই প্রয়োজন, যদি 10 বছরের আগে ও ছেলেপেলেরা পেয়ে থাকে তাহলে দরকার নেই, যদি 10 বছর অতিক্রম হয়ে যায় তাহলে দরকার। এবং কলেরা ভ্যাকসিনটা আসলে ওরা বলে এটা দরকার নেই কিন্তু কলেরার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে দেশে গেলে। আর এছাড়া যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জন্য অবশ্যই যে কোনো ট্রাভেল রিলেটেড অফিস থেকে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। ম্যালেরিয়ার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে ল্যারিয়াম অ্যান্ড ম্যালারন, এই ট্যাবলেটগুলো সাধারণত ল্যারিয়াম যেটা সেটা সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একটা ট্যাবলেট খেতে হয়, 2 সপ্তাহ আগে থেকে আরম্ভ করে যতদিন বাংলাদেশে থাকা হবে প্রতি সপ্তাহে একটা করে ট্যাবলেট, আর আসার পরে চার সপ্তাহ ধরে খেতে হবে। সেটা হলো ল্যারিয়াম, আর মেলারন আছে, সেটা প্রতিদিন খেতে হবে।
আচ্ছা ডক্টর অমল মিত্র, আপনি কি এর সঙ্গে আর কোন ভ্যাকসিন বা ইনোকুলেশনের কথা যোগ দিতে চান?
না, আমি ডক্টর আয়েশা রহমানের সাথে সম্পূর্ণ একমত। তো আমি একটু ভিন্নভাবে যদি বলতে চাই, যে সংক্ষেপে বলছি, ভ্যাকসিনকে সাধারণত আমরা তিন ভাবে দেখি, যে রুটিন ভ্যাকসিনেশন বা যে সমস্ত নিয়মিত টিকা দেওয়া হয়। তো বাংলাদেশে এরকম আপনারা জানেন যে ছটা টিকা নিয়মিত ব্যবহার করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে। এ সমস্ত টিকা ডিপথেরিয়া, হুপিং কাশ, টিটেনাস, ডিটিপি, পোলিও, মেজেলস এবং বিসিজি, যেটা যক্ষার টিকা। তো যক্ষার টিকাটা হয় কি, আমাদের এই যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উন্নত দেশে এটা ব্যবহার করা হয় না, কিন্তু যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য এটা, কিন্তু আপনি যে ট্রাভেলার্স যারা তাদের জন্য তো এটা প্রযোজ্য নয়, কিন্তু যারা নিয়মিত তাদের জন্য এটা ওখানে যারা থাকবেন।
ধন্যবাদ ডক্টর মিত্র। এর পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে।
ওকে, শিওর।
আমি আরাফাতুল হাসান, আমি ফিনল্যান্ডের কেমি থেকে বলছি। আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশে স্বাস্থ্য সমস্যার জন্য শিশুরা যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয়, তার মধ্যে আরেকটি সমস্যা রয়েছে যে পুষ্টিহীনতা, এবং এটার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে ICDDRB এর আগে একটি সমীক্ষায় দেখিয়েছে যে ইকোলাই ভাইরাস কারণে 4-60 মাস বয়সে শিশুরা তারা পুষ্টিহীনতার জন্য তাদের বিভিন্ন বড় ধরনের ইনফেকশন হয়, যেগুলো তার পিতামাতাও এরকম একটা পর্যায়ে চলে যায় যে, এবং ডাক্তারের কাছে শরণাপন্ন হলে তারা তারপর আর কিছুই করার থাকে না। তো এই ধরনের খুব সূক্ষ্ম সমস্যা যেগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করা হচ্ছে না। তো আজকে ওদের কাছে প্রশ্ন হল যে ইকোলাই ভাইরাস এবং আরো অন্যান্য বিভিন্ন মারাত্মক ভাইরাসগুলো রয়েছে, যেগুলো খাবারের সাথে শিশুরা গ্রহণ করলে পরে খুব কম বয়সী শিশুদের মারাত্মক বড় ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ সরকার বা বেসরকারি এনজিওগুলো নিতে পারে, এটা আমার প্রশ্ন।
ফিনল্যান্ডের কেমি থেকে প্রশ্ন করেছেন রাফাতুল হাসান। তিনি বলছেন যে পুষ্টিহীনতার কারণে শিশুদের ইকোলাই এবং অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়। এই সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশের সরকার বা এনজিওগুলো কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ডক্টর অমল মিত্র, আপনি বলুন।
আচ্ছা, আপনি ICDDRB প্রসঙ্গ তুলেছেন। আমি ওখানে দীর্ঘদিন কাজ করতাম, প্রায় 15-16 বছর। সৌভাগ্যক্রমে আমার এই ডায়রিয়ার ব্যাপারে অনেকদিন কাজ করার সুযোগ হয়েছে এবং অনেক রিসার্চ করেছি। একটু কারেকশন করে নিন, এই কলাইটা একটা ব্যাকটেরিয়া, এ ধরনের অনেক ব্যাকটেরিয়া এবং আপনি বলেছেন ভাইরাস এবং অন্যান্য ভাইরাস এবং অন্যান্য প্যারাসাইট বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে। তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন পুষ্টিহীনতা, আপনি হয়তো একটা কোন রিসার্চের কথা বলছেন। তো আমি যেটা বলবো যে পুষ্টিহীনতা এবং ডায়রিয়া এটা একটা ভিশিয়াস সাইকেল, অর্থাৎ একটা চক্রের মতো কাজ করে। অর্থাৎ যারা পুষ্টিহীন, যে সমস্ত শিশু পুষ্টিহীন, তাদের বেশি বেশি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং যারা ডায়রিয়ায় ভোগে তারা আবার পরবর্তীতে পুষ্টিহীন হয়ে যেতে পারে। শুধু ডায়রিয়া বলবো না, অন্যান্য শিশু রোগ যেমন মেজলস, নিউমোনিয়া, এগুলো রোগও যারা পুষ্টিহীন তাদের বেশি হতে পারে। অতএব আমাদের যেটা কর্তব্য সেটা হলো পুষ্টিহীনতা কিভাবে দূর করা যায়। তো তার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এই প্রসঙ্গে বলি যে প্রতি আমাদের দেশে প্রায় 2/3 শিশু, 5 বছর বয়সে প্রায় 2/3 শিশু কিছু না কিছু পুষ্টিহীনতায় ভুগে। অর্থাৎ পুষ্টিহীনতা একটা বিরাট সমস্যা, এটাকে তো চট করে ঠিক করা যাবে না। আমাদের যে সমস্ত পুষ্টি দরকার শিশুর জন্য, সে ব্যাপারে আমাদের স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন, পারিবারিক দিক থেকে, পরিবারের দিক থেকে, এবং সরকারেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এটা আপনি হয়তো জানেন যে সরকার কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন, যেমন কিছু কিছু ভাইটামিন আছে, ভাইটামিন ই, তার মধ্যে একটা, যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ভাইটামিন, শিশুদেরকে, দুবছরের শিশুদেরকে, ছয় মাস থেকে দুবছরের শিশুদেরকে দেওয়া হয় একটা করে ক্যাপসুল, এটা অত্যন্ত দরকার। এছাড়া আমাদের যে পুষ্টি জ্ঞান বাড়ানোর জন্য কি ধরনের খাবার থেকে বাচ্চারা সহজে পুষ্টি পেতে পারে, যে সমস্ত খাবার বাংলাদেশে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়, সে সমস্ত খাবার থেকে কিভাবে পেতে পারে, সেই সমস্ত জ্ঞান আমাদের বাড়ানোর জন্য চেষ্টা করা দরকার।
ধন্যবাদ ডক্টর মিত্র। ডক্টর রহমান, আপনি কিছু বলুন।
আচ্ছা, আমি একদম একমত ডক্টর মিত্রর সাথে। খুব সুন্দর করে উনি জিনিসটা বলেছেন, যে আমারও তাই মনে হচ্ছে যে এটা একটা রিসার্চ আর্টিকেল হতে পারে, কারণ পুষ্টিহীনতার জন্য কত ধরনেরই অসুখ কিংবা কত ধরনেরই এন্ড রেজাল্ট আছে, হ্যাঁ, সেটা বোধহয় বলে শেষ করা যাবে না এই অল্প সময়ে। কিন্তু আমি শুধু একটা কথাই অ্যাড করতে পারি, যে আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, এখানে ধরেন পুষ্টিহীনতার কথা যখনই উঠছে, আমরা এমন লোকদের কথা বলছি, এমন শিশুদের কথা বলছি যে যারা দরিদ্র, তাই না, মানে যারা ধরেন সাধারণ পুষ্টি, যেটা খুব মানে টাকা পয়সার ব্যাপারে ধরেন কম দামি, যেটাকে বলা হয় যে সাধারণ পুষ্টি, পুষ্টিও তারা অ্যাফোর্ড করতে পারছে না। সুতরাং এই ক্ষেত্রে যেটা একটা প্রকল্প খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ব্রেস্ট ফিডিং, মায়ের দুধ, এটা যদি মেনটেন করা যায়, বলা হয় দুবছর পর্যন্ত বাচ্চারা মায়ের দুধ খেতে পারে একদম জন্মের পর থেকে, এই শিশুদের কিন্তু অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠে ওই ওই বাচ্চাদের। অবশ্য মাকেও তো পুষ্টিকর খাদ্য খেতে হবে, তাই না, মানে এই আলোচনা শেষ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ওই বাচ্চাদের বুকের দুধ খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই দিকে একটু খেয়াল রাখা যদি যায়, সেটা আমার মনে হয় আমরা অনেক ভাবে একটা ছোট বাচ্চাকে তার পুষ্টির ব্যাপারে হেল্প করতে পারবো। আর তাছাড়া রেগুলার ভিটামিনস, ভ্যাকসিনেশন, এটা তো আছেই।
ডক্টর রহমান, ধন্যবাদ। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি শ্রোতাদের, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে টেলিফোন থেকে আরেকটি প্রশ্ন নেওয়া যাক।
হ্যালো, আমার নাম সুব্রিনা রহমান, আমি মেরিল্যান্ডের এলিকেট সিটি থেকে বলছি। আমি ঢাকাতেই বড় হয়েছি কিন্তু এখন এখানে থাকি এবং প্রায়ই দেশে যাই আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে। আমি সবসময় ডেঙ্গু রোগের কথা শুনি এবং প্রতিবার দেশে গিয়ে এটা নিয়ে খুবই চিন্তিত থাকি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন দেশে যাই কি কি প্রতিরোধক ব্যবস্থা নিতে পারি ডেঙ্গু থেকে? থ্যাংক ইউ।
সাবিনা রহমান মেরিল্যান্ড রাজ্যের এলিকট সিটিতে থাকেন এবং তিনি প্রায় দেশে যান, তার দুটি সন্তান বললেন তিনি। তিনি ডেঙ্গু রোগ বিষয়ে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে। তার প্রশ্ন হচ্ছে কি ধরনের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া যায়। ডক্টর আশা রহমান একটু বলবেন।
জি অবশ্যই, এই রোগটা সত্যি একটা খুবই ইম্পর্টেন্ট রোগ। আর সবচেয়ে যেটা আমি শুনে খুশি হলাম যে এই রোগের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, কারণ যদিও এই রোগটা প্রেভেলেন্ট ফর আ ভেরি লং টাইম, কিন্তু দেখা গেল যে বাংলাদেশে বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে রিসেন্ট পাওয়া গেছে ইনফরমেশন, 2000-এ আবার নতুন করে এই ডেঙ্গু রোগটা ইমার্জ করেছে দেশে, এবং 2000 সালে প্রায় 5000 কেস ধরা পড়েছে, তার মধ্যে 93 অলমোস্ট 100 জন মারা যায়। এখন এই ডেঙ্গু রোগটা তিন ধরনের মেইনলি হতে পারে, কিন্তু একটা কথা বলে রাখি, যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপারে ডেঙ্গু রোগের, সেটা হলো কি, এর কোনো অ্যান্টিবায়োটিক নাই, ঠিক আছে, এবং এর কোনো পার্টিকুলার কোনো ওষুধ নাই। শুধু খেয়াল রাখতে হবে যে অবশ্যই প্রিভেনশন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি খুব তাড়াতাড়ি সেটা বলবো, তবে যে সিমটমগুলো খেয়াল রাখতে হবে সেটা হলো জ্বর, যদি প্রথমবার আক্রান্ত হয় শুধু জ্বরটাই দেখা যায় এবং জ্বরটা কমে যেতে পারে, সেটা তেমন মারাত্মক কিছু না। কিন্তু এই জ্বরের সাথে যদি ধরেন বোন পেন, যেটাকে বলা হয় মাংসপেশিতে পেন, মাসল পেন, হাড় পেন, তারপর দেখা গেল ছেলেপেলেদের খাওয়ার রুচি কমে যাচ্ছে, খাচ্ছে না, খুব তাড়াতাড়ি তারা লেথার্জিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর এই জ্বরটা যে হবে এর সাথে কোন রকম আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের সাইন সিমটম থাকবে না, যেমন কাশি থাকবে না, শ্বাসকষ্ট থাকবে না, হ্যাঁ, শুধু জ্বর, খুব হাই গ্রেড ফিভার।
কত কি রকম জ্বর হয়?
ধরেন 103, 104, 105 ডিগ্রি ফারেনহাইট।
আচ্ছা,
হ্যাঁ, খুবই হাই ফিভার হবে। আর যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার, যেটার জন্য মানে ইটস রিয়েলি এ বিগ থ্রেট, সেটা হলো ডেঙ্গু হ্যামোরাজিক ফিভার। সেটা হয় যে এই এই যে এডিস ইজিপ্টি যে ইনফেকশনটা, সেটা মশার কামড়ে মানুষের শরীরে ঢোকে, জাস্ট লাইক ম্যালেরিয়া। আর হ্যামোরেজ যখন আরম্ভ হতে থাকে, মানে রক্তক্ষরণ, সেটা হবে কি ধরেন যেমন নাকের থেকে রক্ত, যেটাকে বলে বমি, রক্ত বমি করতে পারে, কাশির সাথে রক্ত, পায়খানা জায়গা থেকে রক্ত, হ্যাঁ, তারপর নেল বেড ইনফেকশন, চোখে কনজাংটেবল এইসব জায়গায় রক্ত, এটা যদি হয়ে থাকে না, সেটা মানে একটা ইমার্জেন্সি, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কোনো, আগেই আমি বলেছি, কোনো পার্টিকুলার ওষুধ নাই, কোনো অ্যান্টিবায়োটিক নাই, শুধু তাকে সিস্টেমিক সাস্টেন মানে সিস্টেমিক মনিটরিং করতে হবে, মানে রক্ত কমে গেলে রক্ত দিতে হবে, তারপর অনেক ধরনের লিউকোপিনিয়া যেটা বলে যে হোয়াইট সেল কাউন্ট কমে যায়, সেটার ব্যবস্থা করতে হবে, প্লেটলেট কমে যায়, প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে, এগুলো করতে হবে। হ্যাঁ, আর আর এখন আমি একটু প্রিভেনশনের উপর বলছি, যেমন আপনারা একটু খেয়াল রাখবেন যে মশার কামড় থেকে কিন্তু নিজেকে প্রতিরোধ করতে হবে। আর এই মশার কামড়টা সবচেয়ে মজার কথা, সকালে, সাধারণত সকালে কিন্তু হয়। হ্যাঁ,
ডেঙ্গু কি মশার কামড় থেকে ছড়ায়?
জি, এটা একেবারেই ওনলি ফ্রম মশার কামড়।
এডিস
ইজিপ্টি ইনফেকশন সেটা মানে শুধু মশার কামড় থেকে হয়, এটাই হলো সবচেয়ে মজার কথা। যে মশার কামড়টা যদি একটু অ্যাভয়েড করা যায়, আর বিশেষ করে ঢাকার কিছু কিছু জায়গায়, যেমন ওই যে মানে হয় না যে ভাঙ্গা সব কন্টেইনারের কোকোনাট শেল, তারপর ইউজ টায়ার যে সব মানে পানি, পচা পানি, ওগুলো হলো ব্রিদিং গ্রাউন্ড এইসব মশার। হ্যাঁ,
আচ্ছা।
আর এই মশার কামড় থেকে লম্বা হাত জামা পরা, তারপরে রাতের বেলা মশারি ব্যবহার করা, নোংরা পানি এগুলো যদি দেখা যায় এগুলো ধ্বংস করা, যারা এখান থেকে বেড়াতে যাচ্ছেন তাদের পক্ষে তো এটা সম্ভব না, কিন্তু দেশে যারা আছেন তাদের অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা ব্যাপার, ওরা বলছে যে ইউজ অব রিপেলেন্ট, এখানে কিন্তু আমেরিকাতে বেশ কতগুলো ভালো রিপেলেন্ট পাওয়া যায়, সব ড্রাগ স্টোর গুলোতে পাওয়া যাবে ওভার দ্য কাউন্টার। হ্যাঁ, ওগুলো ইউজ করা।
রিপেলেন্টটা হচ্ছে, যারা জানেন না সে তাদের জন্য বলছি, রিপেলেন্টটা একটা একটা স্প্রের মতন, সেটা গায়ে দিলে পরে তখন দেখা যায় যে মশা গায়ে বা অন্যান্য পোকামাকড় গায়ে কাছে আসছে না, তাই তো?
জি জি, এটা কিন্তু খুবই ইউজফুল আর খুব সাধারণ একটা জিনিস, তাই না? এটা কয়েকটার সাথে করে নিয়ে যাওয়া উচিত। এবং নিম তেল, বলা হচ্ছে যে নিম তেলটা খুব ইম্পর্টেন্ট, এটা প্লান্ট এক্সট্রাক্ট, এটা একটা রিপেলেন্ট হিসেবে কাজ করে, ওটা দেশে যদি এটা ভালো সোর্স পাওয়া যায় নিম তেলে, তাহলে ওটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, এগুলো খুব সাধারণ প্রিভেন্টিভ মেজার্স, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন যে এইগুলো থেকে কিন্তু নিজেকে একটা লাইফ থ্রেটনিং একটা ডিজিজ থেকে বাঁচানো সম্ভব।
ধন্যবাদ ডক্টর মিত্রের কাছে এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি শ্রোতাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের স্টুডিওতে সরাসরি ফোন করতে হলে আপনারা এই নম্বরে ফোন করুন, 2026193062। ডক্টর মিত্র, আপনি ডেঙ্গু রোগ সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ, আমার মনে হয় ডক্টর আয়েশা রহমান খুব বিস্তার বলেছেন, তো রোগটা তো উনি বলেছেন যে এটা দুটা প্রধানত দু ধরনের হয়, একটা হলো সাধারণ জ্বর, যেটা সাধারণ ভাইরাস জ্বরের সাথে পার্থক্য করা কঠিন, এটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গু, আর একটা হলো হেমোরাজিক ডেঙ্গু। তো একটা বড় লক্ষণ যেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যে জ্বর হলো তীব্র হয় এবং সাথে গা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটা এতই প্রচন্ড হয়, এই জ্বরকে অনেক সময় বলে ব্রেক বোন ফিভার, অর্থাৎ মনে হয় যেন হাড্ডি ভেঙে যাচ্ছে, এরকম জ্বর হয়, এরকম ব্যথা হয়। আর সাথে সাথে একটা জিনিস খেয়াল করতে হবে, হাতে এবং অন্য জায়গায় যে র্যাশ হতে পারে, র্যাশ গুলো বড় বড় লালচে চাকার মতো হয়ে যেতে পারে, এবং এই যে র্যাশটা কেন হয়, এটা হচ্ছে ওই যে ভাইরাসটা, যেটা ডেঙ্গুর ভাইরাস, এটার প্রধান ইয়ে হলো সেটা রক্তনালীর যে নালীগুলো আছে সেখানে প্রদাহের সৃষ্টি করে, যার ফলে রক্তনালী থেকে ওই রক্ত রসটা বাইরে বেরিয়ে আসে, এর কারণে রক্তের নিচে রক্ত জমে ত্বকটা ফুলে ওঠে এবং চাকার মতো দেখা যায়। এই রক্তক্ষরণ শুধু স্কিনের নিচে না, অন্যান্য জায়গায়ও হতে পারে, এবং এটার আরেকটা কারণ হলো যে প্লেটলেট, উনি বলেছেন প্লেটলেট বা অনুচক্রিকা যেটা রক্তের একটা উপাদান, এটা এই অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধা। অতএব অনুচক্রিকা যখন কমে যায় এবং বিশেষ মাত্রার নিচে যখন কমে যায়, তখন রক্তক্ষরণ এত বেশি হয় যে অনেক সময় রোগী অজ্ঞান, রক্তক্ষরণের ফলে অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এটাই অনেক সময় মৃত্যুর প্রধান কারণ।
আচ্ছা, আপনাদের দুজনকেই প্রশ্ন করছি আমি, যে টাইফয়েড রোগটা এখন বাংলাদেশে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে টাইফয়েড রোগের সমস্যাটা কতখানি এখন, ডক্টর রহমান আপনি একটু আগে বলবেন।
আচ্ছা, আমি একটু অল্পের মধ্যে বলছি, টাইফয়েড রোগ কিন্তু আমাদের দেশে সবসময় ছিল এবং আছে, হ্যাঁ, এটা নতুন কিছু না। যেমন ডেঙ্গুটা আমি যেমন বললাম যে 2000 পর থেকে এটা মানে হঠাৎ করে খুব বেড়ে গেছে, কিন্তু টাইফয়েড রোগটাকে বলা হয় এন্ডেমিক, মিনিং যেটা আমাদের দেশের পাওয়া যায়, কেউ যদি আমাদের দেশ থেকে আমেরিকাতে আসে তাহলে যেমন ধরা হবে যে হ্যাঁ এটাকে এন্ডেমিক ডিজিজ, মানে কথাটা আমি বললাম যদিও এটা নিয়ে বেশি চিন্তা করার কারণ নাই, মানে এটা মানুষ ক্যারি করে না। টাইফয়েড রোগটা অবশ্য বলে যে গলব্লাডারে থাকে কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কিন্তু এই এই রোগটা আমাদের দেশে প্রায় দেখা যায়, বিশেষ করে এই রেনি সিজন যেটাকে বলা হয় যে জুন থেকে অগস্টের মধ্যে প্রায় দেখা যায়। আর এটা অস্বাস্থ্যকর, পুয়ার স্যানিটেশন, ওভার ক্রাউডিং, আর বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব, এবং কন্টামিনেটেড ফুড, খাদ্য ঠিক মতন যদি মানে না খাওয়া যায় আর কি, ফুডে এই সালমোনেলা টাইফি, এটা একটা ব্যাসিলাস মানে ব্যাকটেরিয়া, এটা ওখানে গ্রো করতে পারে, পানিতে এটা পাওয়া যায়। এবং হ্যালো
হ্যালো হ্যাঁ বলুন,
হ্যালো
হ্যাঁ হ্যাঁ ডক্টর
রহমান, আরেকটা ব্যাপার হলো কি যে মানে আরেকটা ব্যাপার হলো যে হাইজিন, যেমন বাথরুম ইউজ করার পরে, টয়লেট ইউজ করার পরে হাত ভালো করে না ধোয়া, হ্যাঁ এটা তো আপনারা বুঝতেই পারছেন আমাদের দেশে, আমি বলতে চাই যে সাধারণ সবার বাসায়, যেমন যারা একটু শিক্ষিত তাদের কথা বলছি, কিন্তু যারা ধরেন কাজের লোক আছে, হ্যাঁ তারা তো সবসময় এটা মেনটেন করে না, কিন্তু এই এখান থেকে কিন্তু ছড়ায় জিনিসটা, খুবই সাধারণ ব্যাপারগুলো, কিন্তু যখন নাকি আবার টাইফয়েডটা যদি মারাত্মক হয়ে যায় তাহলে তো খুব সিরিয়াস হয়ে যেতে পারে। আবার সাইন সিমটম টাইফয়েডের হলো জেনারেল মাথা ব্যথা, খাওয়া বন্ধ হয়ে যাবে, বমি, জ্বর হতে থাকে, জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকবে, হ্যাঁ আবার বেশ বেড়ে যায় কিন্তু সেটা আস্তে আস্তে, মানে ডেঙ্গুতে যেমন প্রথমে খুব হাই ফিভার হবে তা না।
আচ্ছা ডক্টর রহমান, আরেকটা ফোন কল এসছে আপনার, এটা মালয়েশিয়া থেকে এসছে, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মালয়েশিয়া ফিনান্সের কথা বলছি।
হ্যাঁ বলুন, আপনার নাম বলুন আগে।
আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন, আমি মালয়েশিয়াতে থাকি।
আপনার প্রশ্নটা বলুন।
আমার বাচ্চার বয়স 8 বছর, এখন এই বাচ্চার হাত পার গিরি সবসময় বলে যে আমার হাত পার গিরি কামড়ায়, আবার হাত পা গিরি একটু ফোলা ফোলা ভাব, এখন আমি কি করতে পারি সেই পরামর্শ চাচ্ছি।
মালয়েশিয়া থেকে যিনি ফোন করেছেন উনি বললেন যে ওনার বাচ্চার ইয়েতে ব্যথা, জয়েন্টগুলোতে ব্যথা, কিন্তু আমার মনে হয় না যে আপনারা জাস্ট এটা শুনে একজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন, তবুও আমি যাচ্ছি। ডক্টর অমল মিত্র, আপনার যদি কোনো সাজেশন থাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার বা এ সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান।
আমি আমি ওনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি।
উনি বললেন যে বাচ্চার জয়েন্টে ব্যথা।
আচ্ছা, ওনার বাচ্চার বয়স আমি
জানি বললেন
7, আচ্ছা
8 বছর
বললেন,
8 বছর। এই বয়সে সাধারণত জয়েন্টে ব্যথা, আমরা দেশে দেশে যেগুলো আমরা নিয়ে চিন্তা করি তার মধ্যে একটা প্রধান হলো রিউম্যাটিক ফিভার, বাচ্চাদের রিউম্যাটিক ফিভার, তার জন্য একটা জীবাণু যেটা আমাদের গলায় সাধারণত থাকে সেটা টনসিলকে আক্রান্ত করতে পারে এবং ওই জয়েন্টকেও আক্রান্ত করতে পারে। যদি মারাত্মক হয় তখন আবার এটা হৃৎপিণ্ডকেও আক্রান্ত করতে পারে। অতএব যেটা করণীয় সেটা হলো রক্তের একটা পরীক্ষা দরকার, যে রিউমাটিক ফিভার হয়েছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। অতএব আমি বলবো যে কোনো শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করলে উনি রক্তটা পরীক্ষা করে নিতে পারেন এবং বুঝতে পারবেন যে বাচ্চার কেন জয়েন্টে ব্যথা হচ্ছে।
আশা করি আপনার উত্তর পেলেন এবং আপনি আপনার শিশুকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে এবং ওই যে রক্তের পরীক্ষার কথা বললেন উনি রিউম্যাটিক ফিভারের ব্যাপারে, সে ব্যাপারে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এবারে আরও ঢাকা থেকে কল করেছেন, হ্যালো বলুন। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, আমি ঢাকার তুরাগ থানার এলাকা থেকে বলছি, মতুর রহমান মাস্টার। আমার প্রশ্ন হইল, বিদেশ থেকে লোক আসলে, আমাদের দেশের লোক বাংলাদেশে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভয় পায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে বা অন্যান্য জ্বরে আক্রান্ত হতে পারে, ম্যালেরিয়া জ্বরে। কিন্তু আমরা যারা থাকি এই বাংলাদেশে থাকি সারা বছর বা সারা জীবন থাকি, তাদের বাচ্চা কাচ্চা রক্ষার্থে বাংলাদেশ সরকার কি কোনো কিছু করতে পারে না এই মশা ধ্বংসের জন্য? আমার প্রশ্ন এটাই।
আচ্ছা, আর আরেকজন প্রশ্ন করছেন ঢাকা থেকে। হ্যালো বলুন আপনার নাম।
হ্যালো
হ্যালো,
হ্যাঁ হ্যাঁ বলুন আপনার নাম বলুন।
হ্যালো, আমার নাম হচ্ছে কঙ্কন মিত্র।
কঙ্কন মিত্র, হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা।
হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ডেঙ্গু একবার হলে সেটা কি আবার হওয়ার সম্ভাবনা থাকে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ডেঙ্গু তো দুই ধরনের হয়, মাইল্ড আর সিরিয়াস। তো মাইল্ড সিরিয়াস মাইল্ড ডেঙ্গুটা হলে সেটা কি আবার সিরিয়াসে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকে? এই আর এই রোগের কোন ভ্যাকসিন আছে কিনা?
আচ্ছা ঠিক আছে, ডক্টর মিত্র আপনি বলুন।
আচ্ছা, প্রশ্নটা একটা সুন্দর প্রশ্ন, কারণ কেউ একবার ডেঙ্গুতে আক্রান্ত হলে সে আবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে কিনা। এ প্রসঙ্গে জানা দরকার যে ডেঙ্গু যে কারণে হয় সেটা তো একটা ভাইরাস, সেটা চারটা আমরা বলি চারটা সেরোটাইপ আছে, অর্থাৎ চারটা ভাগ আছে। এগুলো হলো ডেন এক, ডেন দুই, ডেন তিন, ডেন চার। এই চার ধরনের টাইপ থেকে ডেঙ্গু জ্বর হতে পারে। আপনি যদি একবার একটা টাইপের দ্বারা আক্রান্ত হন, আপনার কিন্তু সারা জীবনের জন্য অন্যান্য যে ডেঙ্গুর টাইপ আছে সেটা থেকে প্রতিরোধ হলো না, অর্থাৎ অন্য টাইপ থেকে আপনার আবার ডেঙ্গু হতে পারে। অর্থাৎ আমি যে বললাম যে চারটা টাইপ, চারটা ভাইরাসের যে সেরো টাইপ, এর একটা থেকে হয়তো প্রতিরোধ হলো কিন্তু আপনার বাকিগুলো থেকে গেল, সেটা থেকে আপনার আবার ডেঙ্গু জ্বর হতে পারে। অতএব একাধিকবার ডেঙ্গু জ্বর হতে পারে।
আর
দ্বিতীয় প্রশ্ন ছিল, আচ্ছা একটা টাইপ থেকে আরেকটা টাইপের সে
যেতে পারে, যদি মাইল্ড হয় তাহলে সেটা আবার সিরিয়াস রূপ নিতে পারে কিনা?
অ্যাকচুয়ালি তার কি ডেঙ্গু হয়েছে সেটাই প্রধান, অর্থাৎ সেটা তার কি সাধারণ ডেঙ্গু হলো নাকি হেমোরাজিক টাইপের ডেঙ্গু হলো। প্রথম দিকে হয়তো লক্ষণটা যেটা বলা হচ্ছে আগেই, যে জ্বর কিরকম থাকবে, তার ব্যথা, গায়ে ব্যথা এবং ওই যে সমস্ত রক্ত নালী থেকে রক্ত বের হয়ে আসে, তার জন্য যে চাকা চাকা দেখা যায়, সেগুলো কত প্রচন্ড কত বেশি সেটা দিয়ে বোঝা যাবে তার কোন টাইপের হচ্ছে। এবং তাছাড়া রক্ত পরীক্ষা করেও বোঝা যাবে তার ডেঙ্গুটা কত মারাত্মক।
তবে কঙ্কন মিত্র যেটা বললেন যে মানে আপনার মাইল্ড থেকে অন্য মানে আরো সিরিয়াস হতে পারে কিনা সেটা সম্ভাবনা তাহলে
ওটা হলো যে তার কোন টাইপ
আছে সেটার উপরই ডিপেন্ড করবে,
তার উপর নির্ভর করবে সে কোন ধরনের ডেঙ্গু তার হয়েছে।
ধন্যবাদ। আপনাদের সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যে আরেকজন শ্রোতা যিনি ঢাকা থেকে ফোন করেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে যারা যারা বিদেশ থেকে যাচ্ছেন তারা হয়তো ম্যালেরিয়ার ওষুধ নিয়ে গেলেন ইত্যাদি, কিন্তু যারা ঢাকায় আছেন সেখানে তো অনেক মশার যে সমস্যাটা রয়েছে সেটা সম্পর্কে সরকার কি করতে পারে? আর সেটা অবশ্য দুঃখিত আমাদের স্টুডিওতে কিংবা আমাদের সরকার পক্ষের এখানে কেউ নেই যাকে জিজ্ঞেস করতে পারি যে তারা ওখানে কি করতে পারেন, বাট মানে কিন্তু অনেক কিছু নিশ্চয় করার আছে। ডক্টর মিত্র, আপনি কি এ সম্পর্কে কিছু বলতে চান যে মানে সরকার পক্ষ থেকে কি করা সম্ভব, কি করা যায় যাতে এই মশার সমস্যা কমতে পারে?
হ্যাঁ, এটা তো সাধারণভাবে আমরা বলবো যে পরিবেশ একটা প্রধান ভূমিকা রাখে, অতএব পরিবেশকে রক্ষা করা এবং পরিবেশকে সুস্থ করা দরকার। এটা বলতে আমি বুঝাচ্ছি যে পরিবেশে যেভাবে মশা বেড়ে ওঠে সেই পরিবেশগুলো যাতে সুন্দর করা যায়, যাতে মশা বিস্তার করতে না পারে, সেদিকে নিশ্চয়ই নজর দেওয়া দরকার।
আচ্ছা, আমাদের ঢাকা থেকে আরো প্রশ্ন আছে, কিন্তু সবাই ডেঙ্গু সম্পর্কে জানতে আগ্রহী। ঢাকার লাইনে যান। হ্যালো, বলুন, আপনার নামটা বলুন।
আমার নাম প্রতীক মিত্র।
প্রতীক মিত্র, বলুন আপনার কি প্রশ্নটা?
ডেঙ্গু হলে কি, ডেঙ্গুতে কি মারাত্মক রোগ, আর এই ডেঙ্গু হলে কি মারা যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট?
আমাদের অতিথিরা ইতিমধ্যেই বলেছেন যে ডেঙ্গু রোগ অত্যন্ত মারাত্মক রোগ, তবু আমি ডক্টর রহমানের কাছে যাচ্ছি। ডক্টর রহমান, উনি জানতে চাচ্ছিলেন যে ডেঙ্গু হলে পরে মৃত্যুর সম্ভাবনা কতখানি, আপনি একটু এ সম্পর্কে বলবেন?
আচ্ছা, আমি হ্যাঁ, আমি আমরা যেমন এই ডিসকাশনটা যে করছি আগেই বলেছি যে কিংবা বলা হয়েছে, ডক্টর মিত্র বলেছেন যে ডেঙ্গু ধরেন মেইনলি দুই ধরনের হতে পারে। হ্যাঁ, আর তাছাড়া এই যে সেরোটাইপ যেটা বলা হয়, চার প্রকারের সেরোটাইপ যে ভাইরাসটা, এখন কথা হল যে যদি ডেঙ্গুটা জাস্ট জ্বর হিসাবে কেউ যদি আক্রান্ত হয়, যেহেতু এর কোনো ওষুধ নাই এবং এর কোনো ভ্যাকসিনেশন নাই, এর কোনো পার্টিকুলার অ্যান্টিবায়োটিকও নাই, সুতরাং যেটা একে বন্ধ করতে পারবে কিংবা সেটা হলো একটা শিশুর কিংবা একটা বয়স্ক লোকের ইমিউনিটি, মিনিং শরীরের
প্রতিরোধক ক্ষমতাটা,
জি, সেটাই ওকে রক্ষা করবে। যদি শুধু জ্বর হয়, ধরা হয় যে ডেঙ্গুটা খুব একটা সিরিয়াস হবে না, এটা নিয়ে মানে অতটা চিন্তা কিংবা কাহিল হওয়ার দরকার নাই, কিন্তু যদি ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হয় এবং যদি এটার সাথে সাথে হাসপাতালে ট্রিট না করা যায় এবং যদি ধরেন যে রোগী, সেই রোগীর যদি অন্য ধরনের রোগ থাকে যেটাতে সে অলরেডি ইমিউনো সাপ্রেসড, হ্যাঁ, যেমন সাধারণ ডায়াবেটিস বলেন, কোন হার্ট প্রবলেম, লাং প্রবলেম থাকে, কিংবা সে মাত্র আরেকটা অসুখ থেকে উঠে আসলো, পুষ্টিহীনতা, তাহলে ওই ওই রোগীকে বাঁচানোটা খুবই কষ্টকর। এবং ডেঙ্গু হ্যামারোজিক ফিভার সত্যি একটা খুবই সিরিয়াস একটা ডিজিজ, এতে বলা হয় যে মৃত্যুর সম্ভাবনা খুবই হাই।
আচ্ছা,
আপনি যদি সত্যি একটা নাম্বার জানতে চান, আমি বলতে পারি অলমোস্ট মোর দেন 90, অলমোস্ট 100, এটাকে সঙ্গে সঙ্গে ট্রিট না করে।
আচ্ছা ডক্টর রহমান, ধন্যবাদ। আচ্ছা, অনেক প্রশ্নকর্তা রয়েছেন আমাদের লাইনে, পরের প্রশ্নে যাওয়া যাক।
হ্যালো, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম নাসিমা সেলিম, আমি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথে কাজ করি। প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিশুরা যেসব জটিল সংক্রামক রোগে ভুগছে সেক্ষেত্রে পরিবেশ কতটা ভূমিকা রাখে? আমি বাইরে শহরের পরিবেশ বলছি এবং বাড়িতে যে পরিবেশে শিশুরা বেড়ে ওঠে, দুটোর ভূমিকাই জানতে চাচ্ছি।
আপনাকে ধন্যবাদ। নাসিমা সেলিম, উনি পাবলিক হেলথে কাজ করেন ব্র্যাক ইউনিভার্সিটিতে, ঢাকা থেকে উনি কল করেছেন।
ওনার প্রশ্ন হচ্ছে যে শিশুদের সংক্রামক রোগের ক্ষেত্রে পরিবেশ ঘরে এবং বাইরে কি ভূমিকা রাখে। ডক্টর মিত্র
নাসিমা সেলিম, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমাদের আপনি জানেন যে পরিবেশের একটা প্রধান উপাদান হল বাতাস, তাই না? আমাদের যে সমস্ত মাধ্যমে আমাদের সংক্রামক রোগ বিস্তার করে এর একটা উপাদান হল বাতাস, অর্থাৎ হাঁচি কাশি ড্রপলেট এসবের মাধ্যমে জীবাণু বাতাসে ভেসে বেড়ায় এবং অন্যের শরীরে প্রবেশ করতে পারে। যে সমস্ত রোগ এভাবে ছড়াতে পারে সেটা আপনি জানেন, যক্ষা বা টিবি, গুটি বসন্ত, মেজলস, হুপিং কাশ, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, অ্যাজমা, বিভিন্ন কেমিক্যাল বাতাসে ভেসে বেড়াতে পারে, বাতাসকে দূষিত করতে পারে। তার মধ্যে একটা আমি বলবো লেড বা সীসা, আপনি হয়তো শুনেছেন যে এটার বিষয়ে আমি গবেষণার জন্য এবার বাংলাদেশে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে একটু বলছি যে প্রতি বছর ঢাকার বাতাসে 50 টন লেড বা সীসা ছড়িয়ে পড়ছে এবং এই পরিমাণ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। আপনি যদি সাধারণভাবে ঢাকা শহরে তেজগাঁও এলাকায় যাতায়াত করেন, আমি দেখেছি নিজেও, টোবাকো ফ্যাক্টরির পাশ দিয়ে হাঁটলে আপনি টোবাকোর গন্ধ পাবেন, তামাকের গন্ধ পাবেন, কেমিক্যাল ফ্যাক্টরির সামনে দিয়ে গেলে কেমিক্যালের গন্ধ ভেসে আসে। তো এইগুলো মারাত্মকভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে। আপনি বলেছেন ঘরে এবং বাইরে, ঘরে এরকম আমরা পরিবেশকে দূষিত করি যদি কেউ সিগারেট বা তামাক খায়, তার ধোঁয়া অন্যকে আক্রান্ত করতে পারে, এটা হলো বাতাসের মাধ্যমে। এছাড়া অন্যান্য মাধ্যম যেমন পানি একটা প্রধান মাধ্যম। আপনি হয়তো জানেন যে বাংলাদেশের শতকরা 50% লোক এখনো বিশুদ্ধ পানি পাচ্ছে না এবং পানি আবার কন্টামিনেটেড হয় স্যানিটারি ল্যাট্রিনের অভাবে, অর্থাৎ যেখানে সেখানে পায়খানা করলে, এবং সে সংখ্যাও অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের শতকরা 52% লোক এখনো স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে না। অর্থাৎ এই সমস্ত ভাবে আমরা পানিকে দূষিত করতে পারি। পানিবাহিত রোগের মধ্যে কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ অন্যান্য রোগ। এছাড়া মাটি আরেকটা মাধ্যম, টিটানাস এভাবে ছড়াতে পারে, লেড ছড়াতে পারে মাটির মাধ্যমে। এবং আপনি জানেন একটু আগে আমরা আলাপ করলাম মশা অবশ্যই পরিবেশের একটা প্রধান বাহক।
আমাদের হাতে সময় আর তেমন নেই, তাই আমাদের উত্তরদাতাদের অনুরোধ করব আপনাদের এর পরের প্রশ্নের উত্তরগুলো একটু সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য। আরেকটি টেলিফোন আছে, নেয়া যাক।
হ্যালো, আমার নাম সাইফুল ইসলাম শামীম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশে নানান ধরনের সংক্রামক রোগীতে শিশুরা মারা যায়, তার মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অন্যতম কারণ। এর আগে অনেক শিশুরই মৃত্যু হচ্ছে, এদের মধ্যে আবার অনেকেই মারা যাচ্ছে নিউমোককাসে। অবশ্য এই মৃত্যু রোধ করার জন্য উন্নয়নশীল অনেক দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে এবং কবে নাগাদ নিউমোককাল ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যেতে পারে।
ঢাকা থেকে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম শামীম। তার প্রশ্ন হচ্ছে শিশুদের যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা ARI হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিউমোককাল ভ্যাকসিন ব্যবহার করা হয় শিশুদের জন্য। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই ভ্যাকসিন কবে পাওয়া যাবে যেহেতু শিশুরা ARI ভোগে। ডক্টর রহমান, আপনি এ সম্পর্কে একটু বলবেন।
জি, আবার বলছি যে খুবই জরুরি প্রশ্ন এটা, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ যে উনি এই নিয়ে চিন্তা ভাবনা করছেন, কারণ কথাটা এত সত্যি আর এত প্রয়োজনীয় যে বলার না। আমি শুধু একটা জরিপ বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন সত্যি এ ব্যাপারে খুব চিন্তা ভাবনা করছে এবং এটা নিয়ে বেশ কাজ কর্ম এগিয়েও গেছে। ICDDRB এবং শিশু হাসপাতাল, বিশেষ করে এই দুইটা সংস্থা এই নিয়ে কাজ করছে।
জাস্ট ছোট করে একটু বলে রাখি যে প্রতি বছর আমাদের দেশে যে শিশুরা পাঁচ বছর বয়সের নিচে শিশুরা আক্রান্ত হয় আপার রেসপিরেটরি ইনফেকশন অর অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, তার মধ্যে নিউমোকক্কাস একটা মারাত্মক ব্যাধি, ইনফ্লুয়েঞ্জা আরেকটা। এই নিউমোকক্কাসে অলমোস্ট 80,000 থেকে 1,00,000 শিশু প্রত্যেক বছর মারা যাচ্ছে এবং WHO-র এস্টিমেট যে পুরো পৃথিবীতে 16,00,000 শিশু আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। আমেরিকাতে USA-তে এই নিউমোকক্কাল ভ্যাকসিন আরম্ভ করা হয়েছে 2000 সালে এবং প্রত্যেক বছরে এটা ম্যান্ডেটরি হিসাবে দেওয়া হয় শিশুদেরকে। আমাদের দেশে 2004 থেকে 2006 সালে একটা জরিপ করা হয়েছে ICDDRB-র মাধ্যমে, সেখানে তারা প্রমাণ করতে পেরেছেন যে আমাদের দেশে বর্তমানে আমি যে নম্বরগুলো বললাম সেই নম্বরগুলোর ওনারা দেখিয়েছেন যে প্রায় 1,00,000 শিশু আক্রান্ত হচ্ছে বিভিন্ন নিউমোকক্কাল ইনফেকশন, যেমন নট অনলি নিউমোনিয়া, মেনিনজাইটিস আর সেপসিস, এগুলো একটা মারাত্মক রোগ নিউমোকক্কাস দিয়ে আক্রান্ত শিশুরা সেটা হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, অ্যান্টিবায়োটিকও কাজ করে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স স্ট্রেন ওনারা ধরতে পেরেছেন। হ্যাঁ, তো ওনারা এখন করছেন কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে এই যে আপনারা যেটা জানেন যে বিল গেটস আর মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এছাড়া অন্যান্য কিছু কিছু দেশ, কানাডা, ইটালি, ওদের একটা $1.5 billion একটা প্রজেক্ট আছে, অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট। তারা চাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিতে বিশেষ করে অল কাইন্ডস অফ ভ্যাকসিনেশন আর এই নিউমোকক্কাল ভ্যাকসিনেশন তার মধ্যে একটি, এটাতে যাতে হেল্প করা যায়। ওনাকে একটু বলে রাখি যে আমাদের দেশে কিন্তু এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল, ঠিক আছে, এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল, কিন্তু এটার দাম এখন প্রচন্ড। ওরা এই আমাদের এই সংস্থাগুলো ICDDRB এবং শিশু হাসপাতাল এরা চাচ্ছে যাতে একটা অ্যাফোর্ডেবল প্রাইজে এই এই ভ্যাকসিনেশনটা সবাইকে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেমন বলে রাখি যে একটা ডোজের জন্য এখন প্রায় $40 এটা দাম, আর সেখানে প্রায় একটা বাচ্চাকে 2 মাস বয়স, 4 মাস বয়স, 6, 1 বছর কিংবা 15 মাস প্রায় 4 থেকে 5 ডোজ দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো সেটা তো খুবই মানে এক্সপেন্সিভ। তো ওদের এখন প্রচেষ্টা হলো কেমন ভাবে এই দামটাকে $40 থেকে যদি এটাকে $2.5 কিংবা তার চেয়ে কমেও যদি এটা পারা যায়, এইসব বিভিন্ন বড় বড় যেসব সংস্থা আছে তাদের কাছে তারা আপিল করেছে। তো দেখা যাক কবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তবে ওনাকে বলে রাখি যে এটা আমাদের দেশে অ্যাভেলেবল, আর ICDDRB দেখাতে পেরেছে যে এই ভ্যাকসিনটা যদি আমরা ব্যবহার করি অলমোস্ট 58% মানে অলমোস্ট 60% শিশুদেরকে বাঁচানো যাবে।
ডক্টর রহমান, আমাদের হাতে আর সময় নেই, ইমেইলে প্রশ্ন করেছিলেন মাশফিকা সোহানি লন্ডন থেকে, ইউকে থেকে, তার প্রশ্ন ছিল ইমিউনিটি, ছেলে মেয়েদের ইমিউনিটি বা প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য বাবা মারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন। আপনারা আমাদের দুজন অতিথি আপনারা এই ব্যাপারে অল্প সামান্য আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করা গেল না, সেজন্য দুঃখিত। আমাদের হাতে সত্যি আজ আর সময় নেই। ডক্টর আয়েশা রহমান, ডক্টর অমল মিত্র, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ।
যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আশা করছি অন্যান্য শ্রোতাদের প্রশ্নের জবাব থেকে আপনারাও কিছু উত্তর পেয়ে গেছেন। ইতিমধ্যে এখানেই আজকের